পানির অপর নাম জীবন, এমনটা আমরা সবাই জানি। কিন্তু ভূপৃষ্ঠের 70% পানিতে ঢাকা হলেও সেই পানির মাত্র 2.5% পানের উপযোগী, অর্থাৎ আমরা মাত্র 2.5% পানি খেতে পারি, খাওয়ার উপযোগী। আর বিশ্বের সুপেয় পানির 300 ভাগের 1 ভাগ পাওয়া যায় নদী, পুকুর, খাল এবং বিলে। বাকিটা যে পানি রয়েছে উৎস, সেখান থেকে পানি পাওয়া খুব সহজ বিষয় নয়। এই বাস্তবতায় শুরু হয়েছে বিশ্ব পানি সপ্তাহ, আর সে কারণেই আমাদের আজকের আলাপনের বিষয় বিশ্ব পানি সপ্তাহ এবং পানি সংকট। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বিশ্বের কোথায় কী অবস্থা রয়েছে পানির অবস্থা এবং পানির সংকট ঠিক কতটা বেশি তীব্র। একই সঙ্গে জানার চেষ্টা করব সেই সংকট থেকে উত্তরণের উপায়, এবং সেই উপায় যদি খুব সহজ হয় তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন যারা পানি সংকটে রয়েছেন, এবং যারা পানি সংকটে নেই তারা নিশ্চয়ই সাবধান হবেন সামনেতে যাতে পানি সংকটে পড়তে না হন। আমাদের সঙ্গে দুজন অতিথি, একজন হচ্ছেন বাংলাদেশ থেকে পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত, আপনারা সবাই তাকে চেনেন, এবং আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
জি, এবং দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন চাইলেই আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত, করতে পারেন প্রশ্ন। সেক্ষেত্রে ফোন নাম্বারটি আবার একবার বলে দিই, 202-619-3062। শুরুতেই যেতে চাই ডক্টর আইনুন নিশাত আপনার কাছে। বলছিলাম যে পানি সংকট কতটা বেশি তীব্র আকার ধারণ করছে দিনে দিনে, সেক্ষেত্রে শুরুতেই আপনার কাছ থেকে একটি সামগ্রিক চিত্র আমরা চাই। বিশ্বে এখন বর্তমানে পানি সংকটের কী অবস্থা?
ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে বিশ্বের সব জায়গায় একভাবে পানি পাওয়া যায় না। মরুভূমি যেমন আছে যেখানে পানি তীব্র অভাব, একই সাথে প্রচুর জলাভূমি আছে যেখানে সবসময় প্রচুর পানি থাকে। তো একটা জায়গার ইকোসিস্টেম, প্রতিবেশ, মানুষের বসবাস, তার কৃষি ব্যবস্থা সবকিছুই গড়ে ওঠে পানির প্রাপ্যতার উপরে। আমি বিশ্ব ছেড়ে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে বছরের এক সময় প্রচুর পানি, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর পানি, নদী টৈটম্বুর করছে, লাবণ ভূমিতে পানি। আবার অন্য সময় যেমন শীতকালে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে পানির ঘাট আর পানি নেই নদী দিয়ে। এটা ডিপেন্ড করে মৌসুমী বায়ুর উপরে, বৃষ্টিপাত হচ্ছে এই বর্ষাকাল তার আগে পরে, যদি এটা পরিবর্তন হচ্ছে সেটাতে আমি এখন ঢুকছি না। তো কথা হচ্ছে কি যে একটা মানে যদি আপনি পৃথিবীর কোথায় কি পরিমাণ পানি পাওয়া যায় সেটার হিসাব নিলেই চলবে না, কখন পানি পাওয়া যায়, অর্থাৎ এর যে স্থান ভিত্তিক ভেরিয়েশন এবং সময় ভিত্তিক ভেরিয়েশন দুটোকে ব্যবস্থা মনে রেখে কাজ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পানির চাহিদা প্রচন্ড ভাবে বাড়ছে। আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, 1947 ব্রিটিশরা যখন বিদায় হলো লোক ছিল 4 কোটি, 71 যখন আমরা নিজেদের অধিকার মানে অর্জন করলাম লোক ছিল 7 কোটি, আজকে সেখানে 17, 18, 19 কোটি। অর্থাৎ পানির চাহিদা বাড়ছে, পানির চাহিদা মানুষের জন্য বাড়ছে, পানির চাহিদা তার খাদ্যদ্রব্য ফসল উৎপাদনের জন্য, কৃষির জন্য বাড়ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে এটা ইরাকিক হচ্ছে, প্রচন্ড বন্যা হচ্ছে কোথাও, প্রচন্ড খরা হচ্ছে কোথাও। অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ডিক্লেয়ার করেছে খরা, এদিকে ভারতের কেরালায় প্রচন্ড বন্যা। তো এই পানির ভ্যারিয়েশনের মধ্যেই আমাদেরকে কাটাতে হবে, মানে উন্নয়নের কাজটা করতে হবে। তার সাথে এখন পরিবর্তন হচ্ছে, আগে আমরা শুধু পানি উন্নয়ন অর্থাৎ কৃষির চাহিদা, মানুষের চাহিদা এগুলোর কথা ভাবতাম, কিন্তু এখন একটা সামগ্রিক উন্নয়ন অর্থাৎ টেকসই উন্নয়নের রাস্তায় চলতে গেলে এর সাথে ইকোসিস্টেমের কথা ভাবতে হবে, এনার্জির কথা ভাবতে হবে, ক্লাইমেট চেঞ্জের কথা ভাবতে হবে। এবং এই পুরো জিনিসটা আমি মনে করি যে খুব সংক্ষেপে, যেহেতু বেশি কথা বলার সময় নেই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে 17টা গোল নির্ধারণ করেছে পৃথিবী, তার মধ্যে 6 নম্বর গোলটা হচ্ছে পানি নিয়ে। এখন শুধু 6 নম্বরে সীমাবদ্ধ থাকলে হবে না, তার সাথে অন্যান্য যেগুলো গোল আছে, খাদ্য উৎপাদনেও পানি লাগবে, নগরায়নের জন্য পানি লাগবে, সবকিছু মিলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে দিক নির্দেশনাগুলো আছে এগুলো যদি প্রতিপালিত হয় তাহলে বোধ হয় পানি ব্যবস্থাপনাটা সুচারু হতে পারে।
জি, আমরা একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে শুরুতেই আপনারও একটি সামগ্রিক চিত্র আমরা চাই যে আসলে বিশ্বে পানি সংকট কতটা বেশি তীব্র। আমরা তো এও জানি যে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্টে বলা হয়েছে যে বৈশ্বিক হুমকির যে তালিকা তারা তৈরি করেছে সেখানে প্রাকৃতিক দুর্যোগ, শরণার্থীর সংকট এবং সাইবার আক্রমণের চেয়েও পানি সংকটকে উপরে রাখা হয়েছে। সব মিলিয়ে আপনার সামগ্রিক চিত্রটি আমরা একটু চাই।
জি ধন্যবাদ। ডক্টর আনোয়ার নিশাত যেভাবে বললেন পানির প্রাপ্যতার উপর অনেক কিছু নির্ভর করে, তো সার্বিকভাবে যদি আমরা দুনিয়ার অবস্থাটা দেখি, যেহেতু আনোয়ার নিশাত স্যার অলরেডি অন্যান্য বিষয়ে আলোকপাত করেছেন, সেখানে পৃথিবীতে কতগুলি হটস্পট আছে যেখানে পানির সংকটটা খুব তীব্র, সেইভাবে যদি দেখি তাহলে আমি যেহেতু নর্থ আমেরিকায় নিজে বাস করি, নর্থ আমেরিকায় ক্যালিফোর্নিয়ার অবস্থা আপনারা অনেকেই জানেন, ক্যালিফোর্নিয়াতে পানির সংকট খুব তীব্র। ক্যালিফোর্নিয়া অঞ্চলে আমাদের আমেরিকার প্রায় 25-30% যে খাদ্যশস্য এবং ফল ফলাদি উৎপন্ন হয়, সেই দৃষ্টিকোণ থেকে নর্থ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চল হচ্ছে একটা বড় দুর্যোগপূর্ণ অঞ্চল পানির প্রাপ্যতার দিক থেকে। তারপর আফ্রিকার যে সাব সাহারান আফ্রিকা, সেখানে পানির প্রাপ্যতা সবচেয়ে বেশি সংকটাপন্ন। আর মিডল ইস্টের কথা আমরা জানি যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে দ্বন্দ্ব, এবং এমনকি সিরিয়াতে যে পানির দুষ্প্রাপ্যতা, সেগুলি কিন্তু আসলে যতগুলি যুদ্ধ বিগ্রহ হচ্ছে সেগুলির অন্তর্নিহিত কারণগুলোর মধ্যে একটা কিন্তু পানির প্রাপ্যতা এবং পানির যে উপরে দখল তৈরি করা। তার বাইরে গিয়ে যদি আমরা দেখি আমাদের অঞ্চলে সাবকন্টিনেন্টে, ডক্টর আনোয়ার নিশাত যেভাবে বলেছেন আমাদের ভারত বাংলাদেশ এই অঞ্চলে আমাদের পানি প্রাপ্যতার অনেকগুলো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে অনেক পানি থাকা বর্ষাকালে এবং গ্রীষ্মকালে বা শীতকালে পানি না থাকা, এবং যে পানির যে সার্বিক ব্যবস্থাপনা সেইটা নিয়ে যদি আমাদের বিবেচনায় না আনা হয়, অর্থাৎ শুধু পানি প্রাপ্যতা গ্রীষ্মকালে সেটা নিয়ে হবে না, কারণ ইকোসিস্টেম বা প্রতিবেশ যদি আমাদেরকে সংরক্ষণ করতে হয় তাহলে পানি প্রাপ্যতার সমস্ত ব্যবস্থাপনাটাই একটা অনেকটা সুচারুরূপে হওয়া উচিত চারিদিক থেকে। সেই জন্য আর একটা যেটা ডক্টর আনোয়ার সাহেব বললেন একটু আগে, যে সেটা হচ্ছে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমালা, যে ইউএনও যে টেকসই উন্নয়ন লক্ষ্যমালা করেছে, হ্যাঁ, নাম্বার 6 নম্বর গোলটা অবশ্যই পানি সম্পদ নিয়ে, কিন্তু পানি এমন একটা সম্পদ যেটাকে আমরা ক্রস কাটিং ইস্যু বলি, যে এটা অন্যান্য যতগুলো ইস্যু আছে সেগুলিকেও এটা অনেকটা প্রভাবান্বিত করে। যেমন যদি বলা যায় 1-2 নম্বর গোল যেগুলি ট্যাক্স উন্নয়ন লক্ষ্যমালায়, সেগুলিতে হচ্ছে দারিদ্র বিমোচন, ক্ষুধা সরিয়ে ফেলা দুনিয়া থেকে, সেগুলির জন্য আসলে পানির প্রয়োজন হবে। তারপর যে 12 নম্বর যে রেসপন্সিভ কনজাম্পশন নিয়ে যে গোল, সেটা তো পানিটা আমরা কিভাবে ম্যানেজ করছি সেটার প্রয়োজন হবে। 11 নম্বর গোল যেটা নগরায়ণ, সেখানে পানির প্রয়োজন হবে। আবার 13 নম্বর যেটা, যে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, সেখানে কিন্তু আমরা সবাই জানি যে পানির প্রাপ্যতা অনেক বেশি স্কেচি হয়ে যাবে। স্কেচি এই সেন্সে যে যেখানে পানি বেশি থাকার কথা সেখানে আরো বেশি হবে, যেখানে কম থাকার কথা আরো কমে যাবে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ক্লাইমেট চেঞ্জের যতগুলো মডেল আছে সেগুলিতে দেখা যাচ্ছে শীতকালে, অর্থাৎ খরা মৌসুমে, আমাদের যেটা লিন সিজন বলে, সেই সময় পানি প্রাপ্যতা আমাদের অঞ্চলে কমে যাবে বাংলাদেশে, এবং বর্ষাকালে আরো বেড়ে যাবে। সেই আলোচনা হয়তো আপনারা আরো আসবেন পরবর্তীতে, যে যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, সেই তার কারণে পানির প্রাপ্যতায় যে ধরনের পরিবর্তন হচ্ছে সেটা তো আছেই। তো পানি এমন একটা জিনিস যেটা হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টরকে এটা প্রভাবান্বিত করে। পানি শুধু পানিতেই সীমাবদ্ধ না, এটা দারিদ্র বিমোচন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং ক্ষুধা বিমোচন সমস্ত কিছুর সাথেই, এমনকি আমাদের যে স্বাস্থ্য 4 নম্বর গোল, সেটার সাথেও মানে সুপেয় পানির প্রাপ্যতা অনেকটাই নির্ভরশীল।
জি, আমরা একটু যেতে চাই ডক্টর আনোয়ার নিশাত আপনার কাছে, যে আসলে পানির যে উৎসগুলো রয়েছে তার মধ্যে আমরা শুরুতেই বলছিলাম যে 300 ভাগের 1 ভাগ মাত্র পাওয়া যায় নদী, পুকুর, খাল এবং বিলে। সবচেয়ে বড় একটি উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি, এবং সেক্ষেত্রে আমরা জানি যে 50 ভাগ মানুষ তার খাবারের পানি হিসেবে ব্যবহার করে এবং 40 ভাগ কৃষিতে ব্যবহার করে। কিন্তু সমস্যাটি হচ্ছে প্রাকৃতিকভাবে যে পানি পাওয়া যায়, অর্থাৎ ভূগর্ভস্থ পানি আমরা যতটা সংগ্রহ করছি ঠিক ততটা আবার ভূগর্ভস্থে জমছে না, সে কারণেই আসলে পানির স্তর দিনে দিনে নিচে নেমে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যে আসলে আমরা এই সমস্যার সমাধান করার জন্য কি করতে পারি এবং সমস্যাটি আসলে কতটা বেশি প্রকট পানি সংকট, সামগ্রিক পানি সংকটের জন্য?
দেখেন, সময় তো সীমিত, কাজে আমাদের আলোচনাটা করতে হবে মোটা দাগে।
জি,
প্রফেসর খালেকুজ্জামান স্যার যেভাবে বললেন আমিও ঠিক একইভাবেই বলেছিলাম, যে বড় বড় কতগুলো যে বিশ্ব যে গোল তৈরি করেছে, টার্গেট তৈরি করেছে, সেটা নিয়ে আমরা করছি। আমি এখনই আসছি আপনার ভূগর্ভস্থ পানির ব্যাপারে।
জি,
প্রথম কথা হচ্ছে পানির উপরে চাপ বাড়ছে, আর সময়ে মানে টাইম একটা বড় ব্যাপার। বছরের এক সময় প্রচুর পানি, আরেক সময় পানি নেই। আর বাংলাদেশের অবস্থানটা হচ্ছে বর্ষার পানি ধরে রাখার মতো ব্যবস্থাটা বাংলাদেশের মধ্যে করা যাবে না, সেটার জন্য আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন, আমি সেটাতে বুঝছি না। প্রথম যে পরিবর্তনটা, চিন্তার পরিবর্তনটা প্রয়োজন, সেটা হচ্ছে আগে পানি উন্নয়নটাকে দেখা হতো খাদ্যের সম্পূর্ণতা অর্জনের জন্য সেচ ব্যবস্থা প্রণয়ন করা, সেচ ব্যবস্থা করা অথবা বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা করা, এবং যেখানে সেচ বন্যা দুটোরই প্রয়োজন আছে সেখানে বন্যা এবং সেচের ব্যবস্থা করে, যেটা বাংলাদেশ করে এসেছিল। কিন্তু সেই প্রক্রিয়াতে পানির অন্যান্য যে সমস্ত চাহিদা আছে কিংবা যে সমস্ত সুযোগ আছে সেগুলো ইগনোর করা হয়েছে, যেটা প্রফেসর খালেকুজ্জামান সাহেব বললেন, আমি একটু করি। সেটা হচ্ছে এখনকার আমরা বলছি যে প্রকৃতি সম্মত পানি ব্যবস্থাপনা করতে হবে, অর্থাৎ ইকোসিস্টেমের দিকে নজর দিতে হবে, অর্থাৎ মাছের দিকে নজর দিতে হবে, কাঁকড়ার দিকে নজর দিতে হবে, কচ্ছপের দিকে নজর দিতে হবে, জলাভূমি সংরক্ষণের দিকে নজর দিতে হবে, একই সাথে নৌ চলাচলের দিকে নজর দিতে হবে। মানুষের চাহিদাটা ধরে নিলাম সবার আগে, খাবার পানির চাহিদাটা সবার আগে। সেই ক্ষেত্রে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 নম্বরের কথা আমরা দুজনেই বললাম, তার প্রথম ধারাটা হচ্ছে সকলের জন্য নিরাপদ পানি। আমি কিন্তু পিওর ওয়াটার বলিনি, বিশুদ্ধ পানি উচ্চারণ করিনি, আমি বলছি নিরাপদ খাবার পানি অ্যাফোর্ডেবল প্রাইসে। এইটা আমরা করতে পারছি না এই কারণে যে আমাদের কিছু অংশ আর্সেনিক দ্বারা দূষিত, দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বেড়েছে। মূলত বাংলাদেশে আমরা ভূগর্ভস্থ পানির উপরে এখন নির্ভর করছি, 40-50 বছর আগে সারফেস ওয়াটার গ্রহণ করতাম, এখন সরকার চিন্তা করছে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়ানো এবং বৃষ্টির পানি ধরে রাখার জন্য পুকুর তৈরি করা। 2 নম্বর যে টার্গেটটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6-এর অধীনে, সেটা হচ্ছে সকলের জন্য স্যানিটেশন এবং হাইজিনের ব্যবস্থা করা, এবং বিশেষ করে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করা। একেবারে ইউএনের ভাষাতে এই পরিষ্কার কথাটা বলা আছে, যেটা বাংলাদেশ মনে করছে যে বাংলাদেশ সাফল্যের সাথে অর্জন করছে, এবং একই সাথে মহিলা এবং মেয়েদের যে বিভিন্ন ভালনারেবল সিচুয়েশনে যে পানির প্রয়োজন হয় সেইটার দিকে লক্ষ্য রাখা, এবং এর মধ্যে যে একেবারে ভালো থাকার জন্য খাবার আগে হাত ধোয়াটা, এটাও কিন্তু এই ডকুমেন্টে বলা আছে। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট 6 বাস্তবায়নের জন্য বাংলাদেশকে হাই লেভেল প্ল্যাটফর্মের সদস্য করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর সদস্য, এবং বাংলাদেশ যেটাকে হাইলাইট করছে যে আমরা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, এবং স্যানিটেশন বিশেষ করে ওপেন ডিফিকেশন মানে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা বন্ধের ব্যাপারে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পানির ওয়াটার কোয়ালিটি সংক্রান্ত, অর্থাৎ আমরা যে এখনো এখন পুকুর খালে যে পলিউটেন্ট ফেলছি, ডাম্প করছি হ্যাজার্ডাস কেমিক্যাল, এই ব্যাপারে আমরা খুব একটা এগোতে পারছি না এখনো। রিসাইক্লিং এবং রিউজের কথা যেটা বলা হচ্ছে, যেখানে যেখানে প্রফেসর খালেকুজ্জামান সাহেবের কথার সূত্র ধরে যদি বলি, ক্যালিফোর্নিয়া এই ব্যাপারে একটা লিড ভূমিকা পালন করছে, কিন্তু আমাদের দেশে আমরা এটা খুব দুর্বল অবস্থাতে আছি। 4 নম্বরটা হচ্ছে ওয়াটার ইউজের এফিসিয়েন্সি, আমরা যেখানেই পানি ব্যবহার করছি সেখানে যেন আমাদের এফিসিয়েন্সিটা ভালো থাকে, আনফর্চুনেটলি সেটা খুব একটা ভালো নেই। 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, অর্থাৎ সমন্বিত ব্যবস্থাপনা, এবং এটার মধ্যে অভিন্ন নদীর ব্যবস্থাপনাতে অববাহিকা ভিত্তিক কাজ করতে হবে, সেটা 5 নম্বরে বলা আছে। আর 6 নম্বর যে কথাটা আমরা দুজনেই বলছি বারবার, যে ওয়াটার রিলেটেড ইকোসিস্টেম, সেটা পাহাড়ই হোক, বনেই হোক, জলাভূমিতেই হোক, নদীতেই হোক, কিংবা অ্যাকুইফারে হোক অথবা ভূগর্ভস্থ পানিতে হোক, এগুলো আমাদের রক্ষা করতে হবে। এই 6টা নিয়ে যদি আমরা এগোতে চাই, আবার আপনার প্রশ্নে ফিরে আসি, যে আমরা এখন কেন যেন ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীল হয়ে পড়েছি খাবার দাবার খাবার পানির ব্যাপারে। সরকার বাংলাদেশ সরকার বলছেন যে তারা এই নির্ভরশীলতাটা কমাবেন, কিন্তু আমরা খুব একটা উদ্যোগ দেখছি না। অর্থাৎ বিষয়টা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার, আর দূষণের মাত্রা এতটা বেড়েছে যে এই নদীর পানি, খালের পানি, পুকুরের পানি সংশোধন করাটাও কষ্টকর। আমি একটা কথা বলে শেষ করছি, এই ক্ষেত্রে আমাদের জাতীয় অঙ্গীকারটা হচ্ছে অতি সাম্প্রতিক। আমাদের দেশে 2011 সনে আমাদের সংবিধানে 18 ক ধারা সংযোজিত হয়েছে, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য ইত্যাদি, এই যে সংরক্ষণের বিষয়টা, অর্থাৎ জলাভূমি সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণ, এটা কিন্তু আমাদের অতি সাম্প্রতিক কমিটমেন্ট। এটাকে এখনো বাস্তবায়নের জন্য কর্ম পরিকল্পনা তৈরি হয়নি। আমাদের দেশে প্রধান অন্তরায়টা আমি দেখছি, প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যার যতটুকু দায়িত্ব, অর্থাৎ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশনের জন্য ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ কিংবা ঢাকা ওয়াসা, বন্যা নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ড, সেচের জন্য বিএডিসি কিংবা কৃষি মন্ত্রণালয়, নৌ চলাচলের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়, পানি বিদ্যুতের বিরাট সম্ভাবনা আছে অববাহিকা ভিত্তিক হলে, দেশের মধ্যে সম্ভাবনা নেই। অর্থাৎ এই সংস্থাগুলো যার যার মতো কাজ করে, এখানে সমন্বয়ের একটা বড় অভাব আছে। আমি আশা করবো ইভেন যে শুধু এই যে পানির সপ্তাহ পালন করছেন তা না, এই 2018 থেকে 2028 পর্যন্ত কিন্তু পানির দশক বলে ডিক্লেয়ার হচ্ছে। অর্থাৎ পানিটার ব্যাপারে আলাদা আলাদা ভাবে, খুচরা ভাবে আমরা যে হিসাব নিকাশ করছিলাম সেটার পরিবর্তে 5 নম্বর যে গোল, যেটা একটা সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং সকল লেভেলকে ইনভলভ করে, ইনক্লুডিং ট্রান্সবাউন্ডারি, একই সাথে লোকাল গভর্নেন্স স্ট্রাকচারের সাথে এটাকে সংযুক্ত করতে হবে।
জি, আমরা আবার একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান আপনার কাছে। তার আগে আসলে আমাদের সঙ্গে দুজন শ্রোতা রয়েছেন টেলিফোনে, আমরা তাদের মন্তব্য এবং প্রশ্ন শুনে আপনার কাছে ফিরতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন দীপক চক্রবর্তী। দীপক চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন? দীপক চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন?
নমস্কার
নমস্কার ভাই, আপনার প্রশ্ন অথবা মন্তব্য যদি করেন।
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ মন্ত্রীগর থেকে। আমি কবিকে স্মরণ করে, আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম আজকে 42 বছর মৃত্যুবার্ষিকী, কবিকে স্মরণ করে আমার কথা আমি শুরু করতেছি। আমি স্যার মহোদয় ভয়সমীকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার দেশে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। এই বিষয়টা হচ্ছে আমরা পানি এমনকি নিজেই খাবো, এমনকি বেশি পানি অপচয় আমরা করব না। এটা হচ্ছে যেমন একটা বিষয় দেখা যায় শহরে, সেটা হলো যে যখন কেউ মেট্রিক বাথরুমে যখন যায়, সে পানিগুলো ওখানে আমি বেশি অংশ লক্ষ্য করে দেখি, সেটা হলো পানিগুলো অনেক অপচেতন হয়। এই ক্ষেত্রে গ্রাম অঞ্চলে একটা বিষয় আবার একটু লক্ষ্য করে দেখা যায়, সেটা হলো আর্সেনিক, যেটা আর্সেনিক থাকে, সেই আর্সেনিক থেকে কিন্তু মানুষের অনেক ক্ষতি, আবার শরীরের প্রতি আবার একটু অসুখ বিসুখ আবার হয় আর কি আর্সেনিক থেকে। কিন্তু একটা বিষয় আবার লক্ষ্য করে দেখা যাচ্ছে, বিষয়টা হচ্ছে এই যে আর্সেনিক থেকে, মানে যখন আমরা যে পানিটা খাবো, এরকম যে আমরা কেবড়ে দিয়ে পানিটা ফুটিয়ে যে খেতে হবে, এরকম কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কোনো অসংখ্য জানে না।
আমরা উত্তর জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আর একজন রয়েছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য। আমরা কি শুনতে পাচ্ছেন সিদ্ধার্থ?
জি, আমার বক্তব্য হচ্ছে যে যে পরিমাণ জলের অপচয় চলছে সারা আমাদের পশ্চিমবাংলা জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে, যে পরিমাণ জলের অপচয় চলছে, আমার তো মনে হচ্ছে আগামী দিনে ভূগর্ভস্থ পানির মানে বিপুল সংখ্যক পরিমাণে হ্রাস পেয়ে যাবে। কারণ আমি যেটা মনে করি যে আমি যে অঞ্চলে বাস করি সে অঞ্চলে আগে কম লেভেলের মধ্যে জল পাওয়া যেত, এখন সেখানে কোনো সরকারের বিনা পারমিশন ছাড়াই, কোনো আগে পারমিশনের অভাবে এখন ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে, জলের লেয়ার ক্রমশ নিচে নামছে এবং গ্রীষ্মকালে বিভিন্ন হাহাকার দেখা যাচ্ছে, জলের জন্য হাহাকার দেখা যাচ্ছে। অথচ সরকারে কোনো নির্দেশিকা নেই, সরকারে কোনো নির্দেশিকা না থাকার ফলে তারা কিন্তু এই জলের অপচয় গুলো করে যাচ্ছে। আমি মনে করি যে জলের জন্য মনে হয় কি আগামী দিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে, আমার এটাই একটা প্রশ্ন।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আমাদের দুজন শ্রোতার প্রশ্ন শুনেছেন, অপচয়ের বিষয়টিতে রয়েছে, একই সঙ্গে মানুষকে কীভাবে সচেতন করা যায় সেই বিষয়টি আমরা আলোচনা করব। কিন্তু সিদ্ধার্থ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে পানির সমস্যা নিয়ে কি আসলে বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, এবং আসলে একই ধরনের প্রশ্ন করেছেন শঙ্কর হালদার। আমাদের এই অনুষ্ঠানটি আসলে ফেসবুকে যাচ্ছে সরাসরি, এবং সেখানে অনেক দর্শক প্রশ্ন করছেন, মন্তব্য করছেন, তাদেরই একজন হচ্ছেন শঙ্কর হালদার, এবং তিনিও একই ধরনের প্রশ্ন করেছেন, জল নিয়ে কি দেশে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, সব মিলিয়ে আসলে কি পানির সংকট এতটাই বেশি তীব্র হতে যাচ্ছে যে এটি নিয়ে যুদ্ধের আশঙ্কা করতে পারেন আমাদের শ্রোতা অথবা দর্শকরা?
ধন্যবাদ। সময়ের স্বল্পতার জন্য নিশ্চয়ই খুব বিস্তারিত জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাবে না, যেটা ডক্টর আইনুন নিশাত স্যারও বলেছিলেন, তবু আমি বলি বুটরুস গালি, যিনি একজন জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি কিন্তু সে আশঙ্কাটা ব্যক্ত করেছিলেন সরাসরি। তিনি বলেছিলেন হয় পৃথিবীতে সেটা আসলে ভূমি নিয়ে হবে না, সেটা আসলে হবে হচ্ছে পানির ভাগাভাগি নিয়ে। সেই আশঙ্কাটা তো আমাদের রয়েই গেছে, কিন্তু আমরা আশা করি যে এরকম কোন যুদ্ধ বিগ্রহ হবে না। কিন্তু এই যুদ্ধ বিগ্রহকে যদি থামাতে হয় তাহলে আমাদের সবার মধ্যে এই সেন্সেস প্রিভেল করতে হবে। আমরা যদি আমাদের অঞ্চলের কথাই ফিরে আসি, তাহলে চায়না এবং পানি নিয়ে যে সংকট, সেই সংকটটাকে করতে হলে আমাদের
জি আমরা শুনছি ডক্টর খালেকুজ্জামান, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন।
আচ্ছা, আমি যেটা বললাম যে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যে পানি সংকট রয়েছে, সেটা তো আস্তে আস্তে এসকালেট করলে খারাপ দিকে যেতে পারে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পানি নিয়ে যে আমাদের যে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে, আমরা সবাই সেগুলো নিয়ে ওয়াকিবহাল, নতুন করে সেগুলি আর বলার অপেক্ষা রাখে না। যে তিস্তা নিয়ে, তারপর এমনকি গঙ্গায় আমাদের একটা চুক্তি থাকার পরেও আমাদের অংশে যে পরিমাণ পানি।
জি ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আমরা আসলে আসব বাংলাদেশ এবং ভারতের বিষয়টি বিশেষ করে আলোচনা করব, এই কারণেই যে আমাদের আসলে দর্শক এবং শ্রোতা এই দুটো দেশ থেকেই, আমরা সে কারণেই এই দুটো দেশ নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করতে চাই, এবং সেক্ষেত্রে প্রথমে একটু যেতে চাই ভারতে এবং ভারতের পরে বাংলাদেশে। ডক্টর আইনুন নিশাত, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, শুরুতেই দর্শক এবং শ্রোতাদের জন্য কিছু তথ্য দিয়ে তারপর আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে ভারতে প্রায় 60 কোটি মানুষ তীব্র পানির সংকটে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ভারতের সরকারের একটি গবেষণা প্রতিষ্ঠান, এবং সেই গবেষণা প্রতিষ্ঠানটি এটিও বলেছে যে ভারতের 24টি রাজ্যে যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো বিশ্লেষণ করে তারা ধারণা করছেন এই সংকট দিনে দিনে আরও বেশি তীব্র হবে। এই বাস্তবতায় আমরা আজই জানলাম যে ভারত এবং পাকিস্তান আলোচনা করতে চাচ্ছে পানি সংকট নিয়ে, পানির বিষয় নিয়ে তারা আলোচনা করবে, এবং আমরা তো এটাও জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যৌথ নদী রয়েছে সেই নদীর পানির ন্যায্য হিস্যা নিয়েও অনেক ধরনের বিতর্ক রয়েছে, অনেক দিন ধরে আলোচনা চলছে, চুক্তি রয়েছে, চুক্তির কতটা বাস্তবায়ন রয়েছে সেটি নিয়েও অনেক বেশি আলোচনা বিতর্ক রয়েছে। সব মিলিয়ে আমাদের দক্ষিণ এশিয়ায় পানি সংকট এবং ভারতের এই পানি সংকট সব মিলিয়ে আসলে কি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়াতে, ডক্টর আইনুন নিশাত?
দেখেন, যুদ্ধ তো সবসময় যে গোলা বারুদ নিয়ে যে যুদ্ধ হবে তা তো না, তর্ক যুদ্ধ, মানসিক যুদ্ধ, সম্পর্ক খারাপ হওয়া সবকিছু এটার সাথে জড়িত। আপনি যদি আজকে কেরালার বন্যা দেখেন, কেরালার থেকে কমপ্লেন করা হচ্ছে তার উজানের যে দেশ, উজানের যে প্রদেশ, সেখান থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে বাঁধের পানি। অর্থাৎ সবকিছুর মধ্যেই বিতর্ক হতে পারে, এবং সেই বিতর্ক থেকেই মানে মানসিক যুদ্ধটা তো বটে। তার আগে যে দুজন প্রশ্ন করেছিলেন, একজনের দুজনের প্রশ্ন একটু খুব এক মিনিটে উত্তর দিতে চাই। আমি যিনি পঞ্চগড় থেকে প্রশ্ন করেছিলেন, কথা বলেছিলেন, তার সাথে পুরোপুরি একমত,
দীপক চক্রবর্তী,
যে আমাদের পানির, দীপক চক্রবর্তী, যে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়াতে হবে, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 6.4 নম্বর, অর্থাৎ 4 নম্বর টার্গেট 6 ধারার। আর দ্বিতীয় যিনি পশ্চিমবঙ্গ থেকে বোধ হয় বললেন যে ভূগর্ভস্থ পানি নেমে যাচ্ছে, এটার উত্তর খুব সহজ, আমরা পানি তুলছি বেশি তাই পানির স্তর নেমে যাচ্ছে। পানি যদি না তুলতাম, এই যে প্রথমে বলেছিলাম যে জনসংখ্যা 3 গুণ বেড়ে গেছে, খাদ্যদ্রব্য উৎপাদনের কাজ বেড়েছে, পানির স্তর নামছে মূলত পশ্চিমবাংলায় বলেন, বাংলাদেশে বলেন আর উত্তরপ্রদেশে বলেন, সবই সেচের জন্য পানি তোলা হচ্ছে এবং যে কারণে পানি নেমে যাচ্ছে। এখন আমরা বলছি প্রায়োরিটাইজ করতে যে মানুষের জন্য পানি সবার আগে, খাবার পানিটা সবার আগে, এবং কৃষি ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি হার্ডলি 30-40%, এটার এফিসিয়েন্সিটা বাড়ানোর অনেক উপায় আছে, প্রযুক্তির ব্যাপার আছে। আন্তর্জাতিক ব্যাপারে যে প্রশ্নটা করলেন, এটার জন্য পাকিস্তান ভারত যে আলোচনা করতে যাচ্ছে ইন্ডাস্ট্রি কি তাকে তারা রিভিউ করবে, এটা ভালো কথা। 1960 সালে যে চুক্তি হয়েছিল, এখন 50 বছর পরে পরিস্থিতি অনেক বদলেছে, প্রযুক্তি অনেক বদলেছে, বিদেশের চাহিদা বেড়েছে, হয়তো এটার মাধ্যমে তারা অপটিমাইজ করতে পারবে। আর বাংলাদেশ ভারতের মধ্যে আমি একটা কথা বলবো, 2011 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার একটা দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীরা সেপ্টেম্বর 2011 সই করেছেন, যেটা 2 নম্বর ধারায় বলা আছে যে এখন থেকে দুই দেশ প্রত্যেকটা নদী অর্থাৎ অববাহিকা ভিত্তিক প্রত্যেকটা নদীর জন্য আলাদা আলাদা ভাবে এবং সম্পূর্ণ অববাহিকা জুড়ে পরিকল্পনা করে পানি উন্নয়ন ব্যবস্থার দিকে এগোবে। তো এই সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত অর্থাৎ পলিটিক্যাল লেভেলের সিদ্ধান্ত হয়েছে, এটা বাস্তবায়নের দিকে আমরা খুব একটা অগ্রগতি দেখছি না। পানির চাহিদা বাড়তে থাকবে, কিন্তু প্রাপ্যতা পানির যে পরিমাণ ছিল বিশ্বে, আপনি যে প্রথমে 80% সুপেয় পানি, বাকিটা লবণাক্ত পানি ইত্যাদি হিসাব দিচ্ছিলেন, পানির পরিমাণ কিন্তু ঠিক। ওয়াটার ইজ এ ফাইনাইট রিসোর্স, ফাইনাইট একেবারে নির্দিষ্ট করা আছে, এর স্পেশিয়াল ভেরিয়েশন এন্ড টেম্পোরাল ভেরিয়েশন অত্যন্ত জটিল, তার সাথে এটা ইকোনমিক গুড, একই সাথে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল গুড, অর্থাৎ এই সামগ্রিক ব্যবস্থাপনাটা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 6 নম্বর টার্গেটে বলা আছে যে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে এবং ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচে যেতে হবে, এই ব্যাপারে আমরা খুব একটা কাজ শুরু করিনি। বাংলাদেশের যে পানি পলিসি আছে 1999 তৈরি করা, এটা কিছুটা পলিশ করার প্রয়োজন আছে। ভারতেরও নীতি আছে, পাকিস্তানেরও নীতি আছে, আমি এগুলো দেখেছি, কিন্তু সেগুলো আমাদের নীতিমালায় খুব সুন্দর সুন্দর কথা বলা থাকে, বাস্তবায়নের ক্ষেত্রে অনেক পার্থক্য থাকে। সময় এসছে যেহেতু চাহিদা বাড়ছে কিন্তু প্রাপ্যতা নিশ্চিত ফিক্স, পানির পরিমাণ কিন্তু বাড়বে না, পানির পরিমাণটা ফিক্স কিন্তু চাহিদা বাড়তে থাকবে, অর্থাৎ পুরো জিনিসটাকে নতুন ভাবে ভাবার সময় এসছে, বলা যেতে পারে সময়টা প্রায় পার হয়ে যাচ্ছে, খুব দ্রুত সরকারগুলো যেন কাজ করে।
জি, আমাদের সঙ্গেই থাকুন। এখন একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান আপনার কাছে। আমরা বলছিলাম যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর কি অবস্থা, এবং সেক্ষেত্রে 3টি বড় দেশ চীন, ভারত, পাকিস্তান, তাদের মধ্যে পানির সমস্যা রয়েছে আপনি যেমনটা বলছিলেন, একই সঙ্গে বাংলাদেশ, তাদেরও পানির সমস্যা রয়েছে যৌথ নদীর পানির হিসেব নিয়ে। সব মিলিয়ে আসলে আপনি কি কোনো ধরনের সমাধান দেখেন? কারণ হচ্ছে আমরা এটাও তো অভিযোগ শুনি যে ওজনে থাকা দেশগুলো বাদ দিয়ে নদীর পানি অন্যত্র সরিয়ে নিচ্ছে, এবং তারা তাদের সুবিধার্থে তাদের দেশের ভালোর জন্য সেটা করছে, কিন্তু ভাটিতে থাকা দেশগুলো তার ন্যায্য হিসাব পাচ্ছেন না, গ্রীষ্মের সময় বিশেষ করে, আবার বর্ষার সময় বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা কবলিত হচ্ছে। সব মিলিয়ে আপনার মূল্যায়নটা কি?
জি, ডক্টর আইনুল নিশাদ সাহেব যে কথাগুলো বললেন সেগুলির রিপিটেশন না করে যদি বলি, তাহলে সহযোগিতার বাইরে গিয়ে তো আমাদের কিছুই করা সম্ভব না, সহযোগিতার বাইরে গেলে তো যুদ্ধ বিগ্রহের প্রশ্ন আসে। সহযোগিতা অবশ্যই প্রয়োজন এবং সেগুলো কাগজে পত্রে অনেক জায়গাতে উল্লেখ করা আছে। যেমন আমাদের ভারতের সাথে আমাদের যে একটা গঙ্গা চুক্তি আছে, সেটা 9 নম্বর ধারায় পরিষ্কার ভাবেই বলা আছে যে শুধু গঙ্গা মানে আমাদের দেশে পদ্মা সেইটা না, আমাদের যে অন্যান্য যৌথ নদীগুলো আছে আরো 54টা, সবগুলির ব্যাপারে একই নীতিমালা করে ফলো করে আমাদের অন্যান্য নদী ব্যবস্থাপনা গুলোকেও আমাদের সমন্বিত ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত, কিন্তু সেই ব্যাপারে কোনো কাজ হচ্ছে না। ডক্টর আইনুল নিশাত আরো বলেছেন কাগজে পত্রে 2011 তার একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার বাইরে গিয়েও আমাদের দুই দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা যৌথ নদী কমিশন আছে, সেটা ডক্টর আইনুল নিশাত স্যার এটাতে অনেক ইনভলভ ছিলেন জিনিসটাতে। তা আপনারা জানেন যে সেই যৌথ নদী কমিশন JRC বলে যেটা পরিচিত, সেটাও অনেকটাই অকেজো একটা সংগঠন হিসাবে অনেকদিন যাবৎ সেটা বিদ্যমান। আমি আই এম সরি টু সে যে তারা অনেকটাই অকর্মণ্য এবং অকর্ম একটা সংগঠনে পরিণত হয়েছে। তাদের প্রতি বছর সেই সব টেকনিক্যাল কমিটিগুলো মিট করার কথা ছিল, তারা সেইগুলো নিয়ে কখনো মিট করে না। আমাদের যে তিস্তা নদীর যে পানি বণ্টন নিয়ে যে সমস্যা সেটা আপনারা সবাই জানেন, সেগুলো নিয়ে আলোচনা হয় না। আমাদের হাওড় অঞ্চলে যে বন্যাগুলি হয়ে গেল, আমাদের সমস্ত নদীগুলি তো আসলে হচ্ছে অববাহিকা ভিত্তিক, যদি উন্নয়ন না করা যায় তাহলে আমাদের সমস্যা দিন দিন বাড়বে। কারণ হাওড় অঞ্চলের যে বন্যাটা হয়ে গেল সেখানেও তো আমাদের নদীগুলো উৎপত্তি হচ্ছে মেঘালয় থেকে, ত্রিপুরা থেকে কিংবা আসাম থেকে। তাহলে আমাদের দেশের ভিতরে সেই বন্যার সমস্যা বলেন, খরার সমস্যা বলেন, পানি প্রাপ্যতা বলেন, সেগুলি কিন্তু পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরে জিনিসগুলো পুরোপুরি মেটানো কোনোদিন সম্ভব না যদি না আমরা অববাহিকা ভিত্তিক এবং অববাহিকা সমস্ত দেশগুলোকে নিয়ে সমন্বিত ভাবে এক ধরনের ব্যবস্থাপনায় না যায় আর কি।
জি, আমরা একটু যেতে চাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন শ্রোতা প্রশ্ন করেছে, আমরা তার কাছ থেকে জেনে নিই। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার পরিচয় দিয়ে, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন অথবা মন্তব্য করেন। জি, আমরা আসলে সেদিকেই যাচ্ছি, কারণ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলে শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই ডক্টর আয়নুল নিশাদ আপনার কাছে। আমরা শুরুতেই বলছিলাম যে আমরা প্রথমে বৃষ্টি থেকে শুরু করব, তারপর দক্ষিণ এশিয়া তথা এশিয়া, এবং শেষে বাংলাদেশে যাব। কারণ হচ্ছে ভাটির দেশগুলো অর্থাৎ বঙ্গোপসাগরে যাওয়ার আগে পানি বাংলাদেশে, সে কারণে আসলে বাংলাদেশে যেতে চাই। বাংলাদেশে দিনে দিনে লবণাক্ততার পরিমাণ বাড়ছে, বিশেষ করে উপকূল অঞ্চলগুলোতে, এবং আমরা এটা জানি যে উপকূলবাসী ছাড়াও যদি আমরা ধরে নিই বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানেও পানির সংকট রয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে প্রায়ই রিপোর্ট প্রকাশিত হয় যে ঢাকা সহ সারা বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততার কারণে পানি পাওয়া যাচ্ছে না, ব্যবহারযোগ্য পানি পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পানির সংকট বাংলাদেশের জন্য অনেক বড় একটি হুমকির বিষয়। আপনি শুরু থেকেই বলছিলেন বিভিন্ন বিষয়ে যে কী কী, এবং আপনি এটাও বলেছেন হতাশার কথা যে আমাদের কাগজে কলমে অনেক ভালো কিছু লেখা থাকে কিন্তু সেটি বাস্তবায়ন হয় না। কেন হয় না, এবং আসলে কি করলে সেটি হতে পারে, যেখানে অন্তত প্রত্যন্ত অঞ্চলে থাকা, উপকূল অঞ্চলে থাকা মানুষগুলো তাদের খাবারের পানি সহজে পেতে পারে? ডক্টর আনু
নিশাত, আপনার মন্তব্যের সাথে আমার দ্বিমত করার কিছু নেই। মূল জিনিসটা হচ্ছে যে চাহিদা বাড়ছে। ঢাকা শহর 1972 সালে লোক ছিল কত, 5 লাখ 6 লাখ 7 লাখ, আজকে সেখানে 2 কোটি। তো এই 2 কোটি লোকের জন্য কিছু সারফেস ওয়াটারের ব্যবস্থা করা হয় একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে, আর বাকিটা পুরোটাই ভূগর্ভস্থ পানির উপরে। পানি তোলা হচ্ছে, পানির স্তর নামছে, আমরা পাম্পকে আরো নিচে নামিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এই পানি 10 দিন আর 10 অথবা সপ্তাহ কিংবা পানির 10 বছর যে ডিক্লেয়ার করা হচ্ছে, পৃথিবী তো বুঝতে পারছে যে পানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে না ভাবলে, পানির সাশ্রয় না করলে, পানির যেহেতু প্রাপ্যতা বাড়বে না কিন্তু চাহিদা বাড়তে থাকবে, অর্থাৎ এবং ভূগর্ভস্থ পানি এবং ভূ পরিস্থিত পানির মধ্যে একটা সমন্বয় করতে হবে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, আমি জলবায়ু পরিবর্তনের মধ্যে ঢুকতে চাইনি কিন্তু ঢুকতে হচ্ছে, পানির প্রাপ্যতা পরিবর্তিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমুদ্রের পানি উচ্চতা বাড়ার কারণে লবণাক্ততা বাড়ছে, উজান থেকে মিঠা পানির সরবরাহ কমে যাওয়ার কারণে অথবা হারিয়ে যাওয়ার কারণে লবণাক্ততা বাড়ছে, যে কারণে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা কিংবা যশোরের জেলাগুলোতে পানির প্রচন্ড সংকট। সেখানে একেবারে সবচেয়ে গরিব মানুষটাও খাবার পানিটা কিনে খায়। এটা তো পানির দেশ বাংলাদেশে, একেবারে সবচেয়ে গরিব মানুষটা যদি খাবার পানির দাম দিয়ে কিনে তাহলে এটা তো একটা বিরাট ব্যাপার। অন্যদিকে মানুষের খাবারের চাহিদা বাড়ছে, অর্থাৎ সেচের প্রয়োজনীয়তা বাড়ছে। আমাদের দেশে এখন থেকে 50 বছর আগে বর্ষাকালে ছাড়া শীতকালে খুব একটা ফসল হতো না, কিন্তু আমাদের এখন যা ফসল হয় তার 60% আসে শীতকালের ফসল থেকে, শুকনো মৌসুমের ফসল থেকে, পুরোপুরি কৃষির উপরে নির্ভরশীল। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা কিছুটা অপটিমাইজ করতে পারি, লসটা কমাতে পারি, একজন যিনি পঞ্চগড় থেকে বলেছিলেন যে আমরা যখন টয়লেটে পানি ফ্ল্যাশ করি তখন কতটা পানি বেরিয়ে যায়।
জি ডক্টর আয়নুনিশাত, ডক্টর আয়নুনিশাত আপনাকে একটু থামিয়ে আসলে আমরা শেষ করতে হচ্ছে, ধন্যবাদ দিতে চাই।
আমি বলছি যে আমরা এক লাইনে বলছি যে আমরা পানি বহুবিধ ব্যবহারের কথা চিন্তা করে
জি
পানির বিভিন্ন চাহিদার মধ্যে সমন্বয় করাটাই হচ্ছে আজকের বড় চ্যালেঞ্জ।
জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি। আমি আসলে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বাস্তবতায় কুয়াশা থেকে কিভাবে খাবারের পানির ব্যবস্থা করা যায়, সেটি আসলে আলোচনা করা গেল না। আমরা দুঃখিত, এবং দর্শক এবং শ্রোতা যাদের আজকের প্রশ্ন অথবা মন্তব্য নিতে পারেনি তাদের কাছেও দুঃখ প্রকাশ করছি। আজকের মতো এখানেই শেষ করছি, নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার কথা হবে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।